শ্রীমদ্ ভাগবতম অনুবাদ এবং তাৎপর্য শ্রী শ্রীমদ্ এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দ্বারা স্কন্ধ দুই অধ্যায় দুই শ্লোক সংখ্যা বাইশ।
যদি
প্রয়াস্যন্ নৃপ পারমেষ্ঠ্যম
পারমেষ্ঠ্যম
পায়হায়াসানম উত ইয়ত
ইয়ত
বিহারম
বিহারম
অষ্ট
অষ্ট
আধিপত্যম
আধিপত্যম
গুণসনিবায়ে
গুণসনিবায়ে
সহ এব গচ্ছত মনসা ইন্দ্রিয়ায় চ। হরে কৃষ্ণ। হে রাজন, যোগের যদি ব্রহ্মপদ অষ্ট সিদ্ধি অথবা বাহ্যাসদের সঙ্গে অন্তরীক্ষে ভ্রমণ করা বাসনাদি জড় ভোগে আকাঙ্ক্ষা থাকে, তাহলে তিনি দেহ ত্যাগের সময় মন ও ইন্দ্রিয় সমূহকে ত্যাগ না করে সেগুলি সহ সেই সেই লোকে ভোগার্থে গমন করবেন। তাৎপর্য, উচ্চতর লোকে জড় সুখ ভোগের সুযোগ সুবিধা নিম্নত লোকগুলি থেকে শত সহস্র গুণ অধিক। সর্বোচ্চ লোকে রয়েছে ব্রহ্মলোক, ধ্রুবলোক ইত্যাদি, এবং সেই সবই মহালোকে ঊর্ধ্বে অবস্থিত। সেই সমস্ত লোকে অধিবাসীরা সকলে অষ্ট সিদ্ধি লাভ করেছে। তাদের যোগ সিদ্ধির জন্য কোন রকম অলৌকিক প্রক্রিয়া শিখতে হয় না এবং অনুর মতো ক্ষুদ্র হওয়া অনিমা বা লঘু থেকে লঘুত হইয়া লঘিমা আদি সিদ্ধি লাভের জন্য কোন রকম অনুশীলন করতে হয় না। তার ইচ্ছা মতো যেই কোনো স্থান থেকে যা ইচ্ছা তাই প্রাপ্ত হতে পারে প্রাপ্তি সিদ্ধি। তার সব চাইতে ভারী বস্তু থেকেও ভারী হতে পারেন গরিমা সিদ্ধি। তারা তাদের ইচ্ছা অনুসারে অদ্ভুত সব কিছু সৃষ্টি করতে পারেন অথবা ধ্বংস করতে পারেন। ঈশিত সিদ্ধি, তারা সমস্ত জড় উপাদানগুলি নিয়ন্ত্রণ করতে পারেন বসিত্ব সিদ্ধি। তাদের সমস্ত বাসনা চরিতার্থ করা এবং কখনো নিরাশ না হওয়া শক্তি রয়েছে প্রাকাম্য সিদ্ধি, অথবা তাদের ইচ্ছা অনুসারে তারা এমনকি কামখেয়ালি বসে যে কোনো রূপ ধারণ করতে পারেন কামাবাসায়েত সিদ্ধি। এই সমস্ত ক্ষমতাগুলি উচ্চত লোকে অধিভাষীদের মধ্যে স্বাভাবিকভাবে বর্তমান। অন্তরীক্ষে ভ্রমণ করার জন্য তাদের কোনো রকম যান্ত্রিক সাহায্যের প্রয়োজন হয় না এবং তারা তাদের ইচ্ছা মতো এক গ্রহ থেকে আর এক গ্রহে নিমেষের মধ্যে ভ্রমণ করতে পারে। পৃথিবীর অধিবাসীরা সব চাইতে খাচ্ছে গ্রহটিতে অন্তরীক্ষ জানে যান্ত্রিক সাহায্য ব্যথি যেতে পারে না, কিন্তু এই সমস্ত উচ্চতর লোকে অত্যন্ত দক্ষ অধিবাসীরা অনায়াসে সব কিছু করতে পারে। জড়বাদের যে হেতু স্বাভাবিকভাবে এই সমস্ত গ্রহে প্রকৃতপক্ষে কি হচ্ছে তা জানতে চায়, তাই তারা ব্যক্তিগতভাবে সব কিছু প্রত্যক্ষ করতে চায়। অনুসন্ধিৎসু ব্যক্তিরা যেমন সারা পৃথিবী ভ্রমণ করে প্রত্যক্ষভাবে অভিজ্ঞতা অর্জন করতে চায়, তেমনি অল্প বুদ্ধি সম্পন্ন পরমার্থবাদীরা সেই সমস্ত গ্রহগুলি সম্বন্ধে অভিজ্ঞতা অর্জনে অভিলাষী, যেগুলি সম্বন্ধে তারা অনেক আশ্চর্যজনক কথা শুনেছে। যোগের অনায়াসে তাদের বর্তমান জড় মন এবং ইন্দ্রিয় সমূহ সহ সেই সমস্ত স্থানে গিয়ে তাদের বাসনা চরিতার্থ করতে পারে। জড় চেতনা দ্বারা প্রভাবিত মনে প্রধান বাসনা হচ্ছে জড় জগৎ ভোগ করা, এবং পূর্বে যে সমস্ত স্মৃতিগুলির কথা উল্লেখ করা হয়েছে সেগুলি জড় জগৎকে ভোগ করা বিভিন্ন উপায়। ভগবদ ভক্তরা কখনো অলীক এবং অনিত্য বস্তুরূপ আধিপত্য বিস্তারে আকাঙ্ক্ষা করেন না, পক্ষান্তরে ভগবদ ভক্ত পরম নিয়ন্ত পরমেশ্বর ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হতে চায়। পরমেশ্বর ভগবানের সেবা কর বাসনা চিন্ময় বা পারমার্থ এবং উচ্চ জগতে প্রবেশ করতে হলে অবশ্যই মন এবং ইন্দ্রিয়কে পবিত্র করতে হবে। জড় বিষয় আসক্ত মনের দ্বারা এই ভ্রমণে সর্বোচ্চ লোকে যাওয়া যেতে পারে, কিন্তু ভগবত ধামে প্রবেশ করা যায় না। ইন্দ্রিয় সমূহ চিন্ময় রূপে পবিত্র হয় যখন সেইগুলি আর ইন্দ্রিয় সুখ ভোগের চেষ্টায় লিপ্ত হয় না। ইন্দ্রিয়গুলি সক্রিয় এবং তারা যখন সর্বোতভাবে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়, তখন তাদের আর জড় কলুষের দ্বারা কলুষিত হওয়া কোনো সম্ভাবনা থাকে না। এই তাৎপর্যের মধ্যে এই দুই শব্দ আসে, অল্প বুদ্ধি সম্পন্ন পরমার্থবাদীর। তো পরমার্থবাদী তো কি করে অল্প বুদ্ধি সম্পন্ন হতে পারে? বুদ্ধিমান লোক পরমার্থ প্রাপ্ত করার জন্যে চেষ্টা করে। অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরা শুধু আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটির জন্য পশুদের বৃত্তিতে ব্যস্ত থাকে। তো বুদ্ধিমান লোক পরমার্থের জন্য চেষ্টা করে। পরমার্থ তো সকলে এই পরমার্থ বুঝতে পারে না যে পরমার্থ আছে। অনেক লোক তো শুধু ভৌতিক অর্থ আহার নিদ্রা ভয় মৈথুন তো এই সকলের জন্য জীবন যাপন, এই সকল প্রাপ্ত করার জন্য, এই সকল সাধন করার জন্য জীবন যাপন করে। তো প্রকৃত বুদ্ধির উদয় হয় এই প্রশ্নে জিজ্ঞাসা করা সঙ্গে সঙ্গে, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। এইরকম জিজ্ঞেস করা হচ্ছে প্রকৃত বুদ্ধির উদয়ের লক্ষণ। ব্রহ্ম, সে ব্রহ্ম কিঞ্চৎ ব্রহ্ম কিমাধ্যাত্মা। ভগবদ্গীতায় অর্জুন ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণের কাছ থেকে জিজ্ঞেস করেন, তো ব্রহ্ম কি, আধ্যাত্ম কি? তো এইরকম প্রশ্ন করা হচ্ছে বুদ্ধির লক্ষ্য এবং বুদ্ধির বাস্তবিক প্রয়োগ। অনেক বুদ্ধিমান লোক আছে, এমএসসি, পিএইচডি, নোবেল পুরস্কার প্রাপ্ত, কিন্তু তাদের বুদ্ধি শুধু আহার নিদ্রা ভাই মাইথুন এই চারটি বিষয়ের মধ্যে থাকে। সেই জন্য তাদের কিরকম বুদ্ধি আছে, সেটা বুদ্ধি কিন্তু সেটা জড় বুদ্ধি, এবং জড় সেটা কখনো বাস্তবিক হয় না এবং সেটা পরম না। পরম হচ্ছে আধ্যাত্মিক, আধ্যাত্মিক তো। সেই জন্য পরমার্থবাদীরা তো কখনোই অল্প বুদ্ধি সম্পন্ন হতে পারে না। বুদ্ধির লক্ষণ হচ্ছে পরমার্থের অনুসন্ধান করে। কিন্তু এখানে শ্রীল প্রভুপাদ মধ্যে এত লিখছেন, অল্প বুদ্ধি সম্পন্ন পরমার্থিক বাদের কি করে সম্ভব হয়। সেজন্য বুঝতে পারে যে না, এ থেকে বুঝতে পারে যে সকল পরমার্থ বাদীরা তো প্রকৃতপক্ষে পরমার্থের জন্য পরমার্থ অনুসন্ধান করে না। এই শ্লোকে এক উদাহরণ আছে যে যোগীরা বিশাল ইন্দ্রিয় সুখ অনুভব করতে পারে, অষ্টসিদ্ধি, যেটা কিরকম সুখ আমাদের মানে এই পৃথিবীতে একজন যদি একটু কিছু জাদু দেখাতে পারে, লোকেরা তাকে খুব মানে। কলকাতায় প্রসিদ্ধ ছিলেন ওই পিসি সরকার, এখানেও তার নাম প্রসিদ্ধ আছে না, কি জন্য? জাদু, জাদু খেলা ছিল। এবং দক্ষিণ ভারতে এই মহা বদমাস আছে, সেই রকম জাদুকারি করে এবং নিজেকে ভগবান বলে, কি নাম, সাই বিষ্ট, সাই বিষ্ট। তো কি করতে পারে, মানে তার কাপড় থেকে একটা ঘড়ি প্রকাশ করতে পারে না, সেই রকম করে কিছু বিভূতি দেখায়। সেই বিভূতি কি আছে, সেটা ছায়া। তো অষ্টসিদ্ধি সেটা কোন সমান মতো জাদু না। অনিমা, অনিমা সিদ্ধি থেকে লোকেরা এত হালকা হতে পারে, অনুর থেকে, না না সেটা লঘিমা, অনুর মতো ক্ষুদ্র হতে পারে। এবং এইভাবে যেই কোন বস্ত্র মধ্যেই প্রবেশ করতে পারে, লঘু থেকে লঘত হয়, লঘিমা সিদ্ধি। তো এইভাবে বিনা যন্ত্র, বিনা বিমান তো যে কোনো জায়গায় যেতে পারে। শিলপ্রপাত প্রাপ্তি সিদ্ধির সম্বন্ধে নিজে অভিজ্ঞতায় এই উদাহরণ দিয়েছেন। প্রাপ্তি সিদ্ধি কি? যে যা যে কোনো জিনিস যা আমরা ইচ্ছা করি, তো ইচ্ছা করলেই তো প্রাপ্ত করতে পারি। প্রপাদ এই উদাহরণ দিয়েছেন যে এই যোগী, আমি যখন ছোট ছিলাম এই যোগী আমার বাবা ঘরে আসলেন এবং আমাকে বলেছেন কি চাচ্ছিস? তো আমি বললাম কাবুলি ডালিম। ডালিম এই দেশেও পাওয়া যায়, কিন্তু বলা হচ্ছে যে এই কাবুলে আফগানি ডালিম সবচেয়ে ভালো। তো সেই যোগী ছোট ভাইকে বলেছেন তো পাশে কামরায় যাও। তো সেখানে গিয়ে দেখেছেন অভয় যে এই টেবিলের উপরেই একদম তাজা ডালিম আছে, যেন সেই মুহূর্তে গাছ থেকে আনেছে এবং খুব সুন্দর। তো যোগীরা এই রকম সিদ্ধি প্রকাশ করতে পারে। তো ওই যোগী যে প্রভাতে বাবা ঘরে আসলে, তো কি জন্য সে তো করেছে আমরা তো ঠিক মতো বলতে পারি না, কারণ আমার সেই রকম সিদ্ধি নেই অনেক মন বুঝতে। বিশেষ করে প্রায় 100 বছর আগে কথা হলো এই ঘটনা ছিল, কিন্তু আসলে কি লাভ হলো সেই ছোট এক ছোট ছেলের জন্য কিছু তাজা ডালিম কাবুল থেকে নিয়ে আসা, তা থেকে কি হলো, মানে জগতে কি কল্যাণ হলো? তো শুধু তাদের শক্তি সিদ্ধি প্রকাশ করার জন্য করেছে এবং তা থেকে তারা মনে মনে যোগীর মনে সন্তুষ্টি ছিল যে সবাই বুঝতে পারে। এখন এই সারা পাড়ায় সমাচার পড়বে যে আমি অত বড় যোগী, আমি অত বড় যোগী নয় যে আমি এত এখানে রাখতে পারি। থাকো, তো সেটা একটা রকম ইন্দ্রিয় সুখ, সবাই যে আমি বড় সবাই দেখবে। তো এইভাবে অনেক যোগী আছে, অনেক যোগী অনেক এই কলিযুগে যোগী খুব কম আছে, কিন্তু সেই রকম কৃত্রিম যোগী অনেক আছে। তারা হয়তো তপস্য করে, মানে যোগীদের মধ্যে কয়েকটা শ্রেণীও আছে, বিশেষ করে পাশ্চাত্য দেশে যোগ খুবই জনপ্রিয় হচ্ছে। কি জন্য? যাতে স্বাস্থ্য ভালো হবে এবং স্বাস্থ্য ভালো হয়ে ইন্দ্রিয় সুখ ভোগ করার সুযোগ আরো অনেক ভালো হবে, সেই জন্য তারা করে, বিশেষ করে যৌন জীবনের জন্য তারা করে। কিন্তু যোগ প্রকৃত যোগ কি আছে? যোগ ইন্দ্রিয় সংযম্য, প্রকৃত যোগাভ্যাসের মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে ইন্দ্রিয়গুলো দমন করা। কিন্তু এইসব বদমাস তথাকথিত যোগাভ্যাস করে যাতে তাদের ইন্দ্রিয় ভোগ সুখ আরো বাড়বে। তো সেটা একটা রকম যোগী। অন্যরকম যোগী তো বাস্তবিক যোগী আছে, হিমালয়া গর্তের মধ্যে ওই সমাজে জঞ্জাল থেকে অনেক দূরে কঠোর তপশ্চর্য পালন করে, সকল ইন্দ্রিয়গুলো দমন করে, কিন্তু সম্ভাবনা আছে যে তারা পরমার্থের জন্য করে না, তাদের অর্থ সাধারণ জড় ভোগীদের অর্থ থেকে ঊর্ধ্ব আছে, মানে তারা সাধারণ আহার নিদ্রা ভয় মাইথনের জন্য ব্যস্ত থাকে না, তারা সিনেমা যায় না, তারা সংসার করে না। যোগী সেই রকম যোগী তো অবিবাহিত আছে, সাথে যদি যোগিনী থাকে তো তারা তান্ত্রিক হতে পারে, কিন্তু তারা যোগী না। তো তাদের অর্থ তো সাধারণ লোকদের থেকে ঊর্ধ্ব আছে, কিন্তু সেটা পরমার্থ না। এবং পরিশেষে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারি যে প্রকৃতপক্ষে তাদের অর্থ অথবা তাদের উদ্দেশ্য সাধারণ ভোগবিলাসেতে থেকে অভিন্ন। তো সাধারণ ভোগবিলাসের ইচ্ছা আছে ইন্দ্রিয় সকল ভোগ করা, এবং যোগীর চায় যে এই সব তপশ্চর্য পালন করা থেকে আমরা সিদ্ধি গুলো প্রাপ্ত করব, এবং সেই সকল সিদ্ধি প্রাপ্ত করে আমরা বিশাল সুখ ভোগ করবে, নতুবা আমরা স্বর্গলোকে যাব। তো পরিশেষে তাদের উদ্দেশ্য একই, তো ইন্দ্রিয় সুখ ভোগ করা, সেজন্য তারা পরমার্থী নন। পরমার্থ হচ্ছে পরম, যা থেকে কিছুই বড় নেই, কিন্তু এই জড় জগতে সংসারে ইন্দ্রিয় সুখ ভোগ থেকে পরম আছে, এই উদ্দেশ্যে কৃষ্ণ প্রেম প্রাপ্তি। তো এখানে বলা হয়েছে অল্প বুদ্ধি সম্পন্ন পরমার্থবাদী, কিন্তু এখানে এই পরমার্থ উল্লেখ আছে, তবু বুঝতে হবে যে সেটা এই প্রসঙ্গে পরমার্থবাদীর পরমার্থ শব্দ আসে, কিন্তু প্রকৃতপক্ষে এইসব তথাকথিত পরমার্থবাদীর তো প্রকৃত পরমার্থ প্রাপ্ত করার জন্য চেষ্টা করে না। তো পরমার্থ প্রাপ্ত করার জন্যে তো সর্বপ্রথমে এই ভাবনা থাকা প্রয়োজন আছে, মানে এই বুঝতে হবে যে এই জড় জগৎ দুঃখময়, আমি আর কোনো সংযোগ এই জড় জগতের সঙ্গে রাখতে চায় না, এই হচ্ছে বাস্তবিক paramartha raje pravesh kara pratam shopan. Ebong lokera mane jogira khubi boro tapashi haleo tade jota 3-4 meter lamba haleo ebong shei rokom jogi ache. আমি দেখেছি, আমার প্রত্যক্ষ অনুভব আছে যে সেই রকম যোগী আছে, কিন্তু যদি মানে তার হিমালয়ে গুহা মধ্যে তপস্যা করে এবং দ্বাদশ বছর পরপর তারা প্রয়াগে তীর্থরাজ প্রয়াগে উপস্থিত হন কুম্ভ মেলায়, তো সেখানে এসে তারা কি করে, তো পরস্পর বিশ্লেষণ করে, তোমার জটা আমার থেকে ছোট আছে, আমার জটা আরো লম্বা আছে, আমি তোমার থেকে জ্যেষ্ঠ, তো জটা মানে খুব বড় তপস্যা, তো দ্বাদশ বছরে বসে তো এই ধ্যান করে যে কুম্ভ মেলায় আমার জটা দেখাব, এইভাবে সন্তুষ্ট হব, তো আমার জটা এত বড় আছে, এত লম্বা আছে, তো সেটা তাদের অর্থ, এবং হয়তো এই জটার মধ্যে তাদের সিদ্ধি সঞ্চারিত আছে। আমরা শুনেছি যে ভক্তিবিনোদ ঠাকুর এক যোগী দুষ্কৃতি যোগী বিশেষ তাকে দমন করেছে, তো সেই বিশেষ তো তা মানে খুব বড় বদমাস ছিল, বলেছে যে আমি স্বয়ং মহাবিষ্ণু এবং ও পাশে মহিলাগণকে নিয়ে তো রাসলীলা করেছে। আমরা কখনো শুনিনি যে মহাবিষ্ণু রাস করে, কিন্তু সেই মহাবিষ্ণু অবতার তথা কথিত, তো সেই এলাকা কয়েকজন দুষ্ট নারীকে নিয়ে মহারাস করেছে, তো সেই ভক্তিনাথ ঠাকুর সেই বিশিকিষানকে গ্রেফতার করে ধরেছে, কিন্তু সেই যোগী ছিল এবং তার যোগ বল থেকে ভক্তিরাও ঠাকুরের অনেক জঞ্জাল সৃষ্টি করেছে, তো ভক্তিরাও ঠাকুর তো মৃত্যু প্রায় অসুস্থ পড়েছে এবং তার সারা পরিবার, কিন্তু একজন ওই বিশিকিষানের স্থিতি বুঝে তো একবার হঠাৎ সেই বিশিকিষানের পাশে উপস্থিত হয়ে খেঞ্চি নিয়েছে তার সব জটা খেটে ফেলেছে, এবং সেই সময় সেই বিশিকিষান মূর্ছিত হয়ে সকল সিদ্ধি সকল যোগ বল থেকে ন্যস্ত হল। তো বাইবেলেও এই কাহিনী আছে যে এক বহুত খুবই শক্তিমান যোগী ছিল, মানে যোগী শব্দ তো প্রয়োগ হল না, কিন্তু একজন মহা বলবান ছিল, আসলে যোগী ছিল না, মানে দৈহিক বল ছিল, কিন্তু তার খেস খেটে তার সমস্ত বল ন্যস্ত হয়ে গেল। তো আমরা ওই সিদ্ধি কথা বলছি, এবং যোগেরা স্বর্গেও যেতে পারে যদি চায়, কিন্তু সেটা পরমার্থ নয়। পরমার্থ হচ্ছে ওই স্বর্গের অনেক উপরে গিয়ে, মানে স্বর্গের উপরে জনলোক মহালোক জনলোক থাপলোক ব্রহ্মলোক এই চারটি আছে, এবং তার ঊর্ধ্বেও ওই জগতে সকল আবরণ আছে। তা এই জগতে বাইরে এই কারণ সমুদ্র আছে, এবং তার ওই কারণ সমুদ্র পা করে বৈকুণ্ঠ লোকে প্রবেশ করা হয়। তো সেটা সেই বৈকুণ্ঠ প্রাপ্তি হচ্ছে বাস্তবিক যোগীদের আকাঙ্ক্ষিত লক্ষ্য, কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন লোকের পারমার্থিক সাধনা করলেও তারা প্রকৃত পরমার্থবাদী নন। কারণ পরমার্থ হচ্ছে কৃষ্ণ প্রেম প্রাপ্তি, সেজন্য পারমার্থিক জীবনে সর্বপ্রথমে আমাদের লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য তো কি, আমরা যদি জানি না যে পরম সিদ্ধি হচ্ছে কৃষ্ণের চরণে প্রেম সেবা করা, তাহলে এই সিদ্ধি কথা শুনে আমরা আকাঙ্ক্ষিত হবে যে আমি ও সেই রকম যোগী হতে পারি। তো এইভাবে পরমার্থ সাধন করা নামে তথাকথিত যোগেরা বিভ্রমিত হয়, এবং পরিশেষে এত কষ্ট গ্রহণ করলেও পরিশেষে তাদের ফল তো সাধারণ ভোগবিলাসীদের মতো হয়, এর থেকে বড় কিছুই নেই। বড় আছে মানে ওই সাধারণ লোকেরা তো ওই সাধারণভাবে ভোগবিলাস করে, এবং তথাকথিত যোগীরা তো বিশাল ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে না, খুব সহজে ভোগ করতে পারে, খুব সহজে মনে যেমন ওই ওই যোগী তো কাবুল থেকে তাজা ডালিম নিয়ে এসেছে, তো সাধারণত সেই রকম ডালিম নেওয়ার জন্যে তো সুদূর কাবুল যাওয়া দরকার ছিল না, যথেষ্ট পয়সা থাকলেই তো বাজার থেকে কেনা সম্ভব আছে। তো ওই যোগী তো কত বছর ধরে যোগাভ্যাস করেছেন যাতে তার ইচ্ছা থেকে প্রাপ্তি সিদ্ধি দ্বারা সেই ছাজা ডালিম কাবুল থেকে নিয়ে আসতে পারত। তো সাধারণ লোক তো বাজারে গিয়ে কিছু টাকা পয়সা দিয়ে সেই রকম ডালিম কিনতে পারে, তো কি দরকার হলো এই ওই এই তো কঠোর তপস্যা করো। আর একটা কাহিনী আছে এই সম্পর্কে, যে একজন যুবক তো গ্রাম থেকে বাইরে গেছে, এবং অনেক বছর পরে ফিরে আসছিল, তার সেই সময় তার খুব লম্বা জটা ছিল, লম্বা দাড়ি ছিল, এবং গ্রামবাসীদের বলেছেন যে আমি যখন ছোট ছিলাম চলে গেলাম, আমি যোগী হলাম, আমি অনেক যোগাভ্যাস করেছি। তো লোকেরা সেই যোগীকে, মানে গ্রামবাসীর সেই যোগীকে বলেছে তো সেই যোগ করা থেকে কি হলো, কি পাইয়াছ? তো যোগী বলেছে যে দেখাবো। তো গ্রামে পাশে এক নদী ছিল, তো সেই যোগী নদী পা করেছে হেঁটে, সেটা সম্ভব যোগীদের জন্য। তো সবাই অবাক ছিল, কিন্তু এই বৃদ্ধ লোক বলেছেন যে ঠিকই সেটা সিদ্ধি, সেটা পঞ্চাশ পয়সা সিদ্ধি, পঞ্চাশ পয়সা সিদ্ধি কি বলে, মানে কি অর্থ আছে পঞ্চাশ পয়সা সিদ্ধি? সেটা বলছেন এই কথা কি অর্থ আছে? তো সেই বৃদ্ধ লোক বলেছেন যে আমি নৌকা যোগে নদী পা করতে পারি ও মাঝিকে পঞ্চাশ পয়সা দিয়ে। তো এই যোগী এত তপস্য করে সিদ্ধি প্রাপ্ত হয়ে বিনা নৌকা বিনা মাঝি হেঁটে নদী পা করতে পারে, এবং আমি ৩০ বছর তপস্য না করে মাঝিকে পঞ্চাশ পয়সা দিয়ে নদী পা করতে পারে। তো এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারি যে যোগীরা, সেই রকম যোগীরা তো সাধারণ লোকদের থেকে আরো বড় মূর্খ আছে। সাধারণ লোক তো মূর্খ আছে, কারণ পরমার্থ জানে না। তারা মনে করে যে আহার নিদ্রা ভায়া মাইথুন এই হচ্ছে আমাদের জীবন, জড় ইন্দ্রিয়গুলো ভোগ করা সেটা হচ্ছে আমাদের জীবন, এবং পরমার্থীবাদীরা ইন্দ্রিয়গুলো দমন করে যাতে তাদের পরমার্থ প্রাপ্ত হবে। কিন্তু কেউ যদি ইন্দ্রিয়গুলো দমন করে যাতে তা পরে তারা আরো বিশালভাবে ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে, তো তাদের মূর্খ সাধারণ লোকদের থেকে বিশাল আছে। এই হচ্ছে মীমাংসা। এবং এর থেকে কি বুঝতে হবে, যে বুঝতে হবে যে আমাদের প্রকৃত যোগী হওয়া উচিত পরমার্থবাদী, প্রকৃত পরমার্থবাদী হওয়া উচিত। আমাদের অর্থ কি? সেই অর্থ তো পরম হওয়া উচিত। তো পরম কি আছে? হ্যাঁ, সেটা বললাম না। তো সর্বপ্রথমে পরম কি আছে সেটা বুঝতে হবে, যাতে আমাদের লক্ষ্য আমরা নির্দিষ্ট করতে পারি। আমাদের লক্ষ্য কি? বিশালভাবে ইন্দ্রিয় সুখ ভোগ করা, তো সেটা পরমার্থ না। পরমার্থ হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ, তাদের চরণে আমাদের মূল স্থিতি, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্যদাস, সেই মূল স্থিতি প্রাপ্ত করা সেটা আমাদের পরম অর্থ। তা দ্বারা আমাদের পরম কল্যাণ হয়, সেটা সর্বপ্রথমে নির্দিষ্ট হতে, সেই লক্ষ্য নির্দিষ্ট হতে হবে, এবং তা অনুসারে আমাদের যোগ সাধনা করতে হবে। তো প্রথমে সম্বন্ধ জ্ঞান সেটা অর্জন করতে হবে। আমি কে, ভগবান কে, আমি এবং ভগবানের মধ্যে কি সম্বন্ধ আছে, এবং প্রসঙ্গে এই জড় জগৎ কি, প্রকৃতির তিন গুণ আছে, ভগবানের শক্তি সমূহ কি কি আছে, কি কি আছে, দেবতাগণ কে কে আছে, তাদের কি কি পদ আছে, তো এইসব সম্বন্ধে জ্ঞানের মধ্যে আসে। তারপর অভিধেয় ব্যবহারিক কৃষ্ণ সেবা, এই জগতে আমাদের বদ্ধ অবস্থায় আমরা যা করি যাতে আমরা পরমার্থ প্রাপ্ত করতে পারি, অর্থাৎ ভক্তি যোগ সাধন করে সেটা অবিধেয় এবং প্রয়োজন হচ্ছে পরম প্রেম প্রাপ্ত করা, গোলোক বৃন্দাবনে প্রবেশ করা এবং সেখানে চিরকালের জন্য প্রেম সিদ্ধি প্রাপ্ত করা হয়। কিন্তু মূর্খ লোকদের ভুল ধারণা আছে যে সম্বন্ধে সম্বন্ধে কি আছে, আমি এই শরীর, এই আমার স্ত্রী, এই আমার ছেলে মেয়েরা, এই আমার দেশ ইত্যাদি তাদের এবং ভগবানকে বিশ্বাস করে ও তারা মনে করে যে আমার সম্বন্ধ আছে ভগবানের সাথে, তো ভগবান এই নিরাকার সুখ বস্তু আছে যাদের থেকে আমরা আশীর্বাদ পাই, যাতে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ কুশলে চলবে। তো অবিধেয় হচ্ছে ওই সাধারণ জড়বাদীদের, অপরমার্থীদের অবিধেয় হচ্ছে কাজ করা, পয়সা প্রাপ্ত করা এবং সেই পয়সা ব্যয় করে থেকে সকল উপাদান লাভ করা, ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য এবং সেটা প্রয়োজন, প্রয়োজন হচ্ছে তাদের জন্য, তাদের ভ্রান্ত প্রয়োজন আছে ইন্দ্রিয় সুখ ভোগ করা। এবং এই তথাকথিত যোগেরা সম্বন্ধ আছে, তারা মনে করে যে আমি যোগী, আমার অভিধেয় হচ্ছে যোগ সাধন এবং আমার প্রয়োজন হচ্ছে আমার যোগ সিদ্ধি অনদেয় দেখান না, ঊর্ধ্ব লোকে যাও সেখানে বিশাল সুখ ভোগ কর। তো সর্বপ্রথমে আমাদের লক্ষ্য স্থির করতে হবে, ভক্তি যোগেও ভগবানের নাম বললেও আমাদের লক্ষ্য যদি থাকে লাভ পূজা প্রতিষ্ঠা, তাহলে সেটা আমরা পাবো, আমরা কৃষ্ণ প্রেম পাব না। তো ভক্তি যোগে ওই অবিধেয় হচ্ছে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, কিন্তু আমরা প্রথম থেকে অসুস্থ না হয় যে আমাদের অর্থ হচ্ছে পরম অর্থ কৃষ্ণ শিব, তাহলে ভক্তি যোগ সাধন করলেও আমাদের প্রয়োজন তো সুখভাবে ভক্তির নামে ভক্তির দ্বারে লাভ পূজা প্রতিষ্ঠা প্রাপ্ত করা, তো সেইটা আমরা পাবো, আমরা পরমার্থ পাবো না। তো সেই জন্য প্রথম থেকে বুঝতে হবে এবং স্থির করতে হবে যে প্রয়োজন হচ্ছে প্রেম প্রয়োজন, এবং সেই প্রেম প্রয়োজন সেই পরম সিদ্ধি প্রাপ্ত করার জন্য আমাদের পরমার্থিক জীবন সাধিত হওয়া উচিত। হরে কৃষ্ণ। কোনো প্রশ্ন আছে কি? Key person. What's the question? Sorry. Well, I think you only know Slovenian as your other language, so I don't know that, so you better speak in English.
We many times hear that you have to hear that if you want to chant properly.
Amran ekbar shuni, Bolsin Jay, Amran ekbar shuni Jay, আমাদের শ্রবণ করতে হয় আমরা যদি ঠিক মতো কীর্তন করতে চাই।
recommended Hare Kirtan.
কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগের জন্য বিশেষ করে হরিনাম কর অনুমোদন কর, এবং মুখ্য শ্লোক হচ্ছে ওই হরিনাম, হরিনামের শ্লোক। এবং এই শ্লোকে যে যা আমাদের শ্রবণ করতে হবে তার কথা নেই, শুধু যে নাম করতে হবে সেই উল্লেখ আছে। যদি কেউ এটা বলবেন আমরা কি উত্তর দেব, তো হরিনাম শ্লোক বলেছেন চৈতন্য মহাপ্রভু, কিন্তু শুধু সেই শ্লোক দিলেন না, তার সাথে আরো অনেক উপদেশ দিয়েছে। চৈতন্য চরিতামৃতায় আমরা মহাপ্রভুর অনেক বাণী পাই, এবং মহাপ্রভুর বাণী বিস্তৃতভাবে সংকলিত আছে গোস্বামী সাহিত্যের মধ্যে। বিশেষ করে জীব গোস্বামী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর তৎবাবধান তো সুসুন্দরভাবে সংকলন করেছে তার সৎসন্দর্ভের মধ্যে। তো নাম তো উচ্চারণ করতে হবে, নাম পূর্ণ আছে, পূর্ণ শুদ্ধ নিত্যমুক্ত, কিন্তু কিভাবে সেই নাম জপ্ত হবে, কি বুঝতে হবে, এই ভক্তি যোগ পদ্ধতি কি আছে সেটা চৈতন্য মহাপ্রভু বলেছে। চৌষটি ভক্তি অঙ্গ যা ভক্তির সমৃদ্ধ সিন্ধুতে আছে সেটা চৈতন্য চরিতামৃত পাওয়া যায়, যে চৈতন্য মহাপ্রভু তো রূপ গোস্বামীকে এই চৌষটি ভক্তি অঙ্গ বলেছেন, এবং তারপরে চৈতন্য চরিতামৃতায় সেটা পাই যে চৈতন্য মহাপ্রভু এই চৌষটি ভক্তি অঙ্গ রূপ গোস্বামীকে বলেছেন, এবং ভক্তির তার অনুসারে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উপদেশ অনুসারে শিল রূপ গোস্বামী তার ভক্তির সমৃদ্ধ সিন্ধু নামক মহাগ্রন্থ রচনা করেছেন। তো মহাপ্রভু বলেছেন হরে নাম এব কেবলম, কিন্তু শুধু সেটা বলেন না, ওই সব প্রত্যেক শাস্ত্রীয় আদেশ প্রসঙ্গ সঙ্গে বুঝতে হবে। শাস্ত্র বিশাল আছে, আমরা যদি শুধু এক আদেশ নেই এবং অনেরা বুঝে না, তাহলে আমরা বিভ্রান্ত হব। এক উদাহরণ আছে, আমি শুনেছি এটা মুসলিম গ্রন্থ থেকে, যে একজন মুসলিম প্রতিদিন নামাজ পড়ার জন্য পাঁচবার দিনে যেতেন, কিন্তু হঠাৎ একদিন তো সেই অভ্যাস বন্ধ করেছেন আর মসজিদে যায়নি। তো এইভাবে মসজিদে যাওয়া বন্ধ করেছেন। তো একবার রাস্তায় ওই মুসলিম তার মিলন হলো এই মানে সেই এলাকার পীরের সাথে, তো পীর জিজ্ঞেস করেছেন যে আরো মসজিদে আসছ না কেন, আমি এই ইসলামী ধর্ম বই পড়েছি, এর মধ্যে লেখা হলো তো মসজিদে যাওয়া উচিত, মসজিদে প্রবেশ করেও না। তো কে জিজ্ঞেস করেছে, সেই রকম লেখা আছে ইসলামী ধর্ম পুস্তকের মধ্যে? আছে তো, তো ওই বই আমাকে দেখাবে। তো ওই বই নিয়ে এসেছেন এবং পীরকে দেখাচ্ছেন, এবং সেখানে লেখা ছিল এই পৃষ্ঠের নিচে, মসজিদে প্রবেশ করেও না। তারপর ওই পীর পরিবর্ত পৃষ্ঠে দেখেছেন ও হাত মুখ পা না, মানে মসজিদে প্রবেশ করেও না, ও হাত মুখ পা না ধুয়ে। তো একটা পরিহাসিক শিক্ষা যে ওই সকল শাস্ত্রীয় নির্দেশ অনশাস্ত্রীয় নির্দেশের প্রসঙ্গে বুঝতে হবে। সেজন্য শাস্ত্র পরম্পরা আচার্যদের দ্বারা বুঝতে হবে। যেমন শাস্ত্রেও আছে বিধি, ওই জীব হত্যা করে যেমন অমাবস্যা রাত্রে কালী মাতাকে ছাগল সেই রকম পশুর বলিদান করা যায়, শাস্ত্র আছে। কিন্তু শুদ্ধ বৈষ্ণব আচার্যগণের থেকে আমরা বুঝতে পারি যে সেটা তামগুণী লোকদের জন্য, সেটা বৈষ্ণবদের জন্য না। তা দ্বারা পরমার্থ প্রাপ্ত হয় না। হরে কৃষ্ণ। আরো কি
যখন আমরা শ্রবণ কীর্তন করি তখন মানে কি নাম যশ প্রতিষ্ঠা গুলো আসতে থাকে,
নাম
যশ প্রতিষ্ঠা
আকাঙ্ক্ষা থাকে
এসে যায় এগুলো, যেমন আমাদের
বলা তো এসে যায় তো যাক ধরবে না, এসেই ধরবে না, আমি বড় বৈষ্ণব, আমি খুবই নম্র, আমি সবচেয়ে নম্র বৈষ্ণব, সবাই দেখছেন কত নম্র আমি আছি, সবাই আমার প্রশংসা করে কত নম্র আছে, ও আমি কত, মানে এই বাইরে আমরা নম্রতা দেখাই কিন্তু অন্তরে খুব অহংকার আছে যে আমি আমি এই তো আমি সবচেয়ে নম্র, না না আমি সবচেয়ে নম্র। বৈষ্ণবদের মধ্যে প্রতিযোগিত হয়, তো এসে যাই সেই ভাবনা তো যাক। কি উত্তর দেব, আমিও লাভ পূজা প্রতিষ্ঠা জন্য সবকিছু করি, আমার একই অবস্থা, আমার একই অবস্থা, আমার একমাত্র উপায় আছে শিল প্রভাদের চরণ ধর, আর কিছুই জানে। হরে কৃষ্ণ।